नमायों विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामीनिति नामिने नमाचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिने नमायों विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामीनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिंधुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः गुरवे गौरचंद्राय राधिका वैतदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्त वृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा। तो आज के श्रीमन नित्यानंद प्रभुर शुभ आविर्भाव तिथि नित्यानंद त्रयोदशी उत्सव उपलक्षे आज के हमरा जे गूगल मीटे साधुसंगर सुजोग ग्रहण करछि आज के धानतला इस्कन अनुमोदित नामहट भक्तवृंद समस्त इलाका भक्तवृंद वासुदेव माधव प्रभु तत्वधाने नित्यानंद त्रयोदशी उत्सव करछन चागदाय दिग्रे नामहट भक्तवृंद निताय गदाधर प्रभुर गृहे नित्यानंद त्रयोदशी उद्यापन करछन इस्कन पेमरा बर्धमान जिलाय जे इस्कन पेमरा मंदिर रहेछे मायापुर आउटपोस्ट सुवर्ण सेन प्रभु जिनि मैनेजर एवं आमादेर सारथी कृष्ण प्रभु बर्धमान जिला प्रचारक पश्चिम पूर्व सेखाने उपस्थित रहेछेन। तो पेमरा मंदिर आयोजन करेछेन नित्यानंद त्रयोदशी इस्कन आसनसोल दयाचंद्र प्रभु मैनेजर तिनिओ आयोजन करेछेन एवं बलगना नामहट्ट इस्कन अनुमोदित गोकुलानंद प्रभु चैतन्य प्रिय प्रभु सेखाने आयोजन करेछेन एवं इस्कन बैंडेल सनातन विश्वमर प्रभु जेखाने रयेछेन मैनेजर रूपे साहाज्य करेछेन देवाशीष प्रभु दयामय नित्यानंद प्रभु अच्युत प्रभु इत्यादि तेना विभिन्न स्थाने आज के ये नित्यानंद त्रयोदशी उत्सव उद्यापन होच्छे। तो विभिन्न स्थाने जे समस्त सज्जन भक्तमंडली मातृमंडली पितृमंडली भाई और बोन उपस्थित रहेछेन आमी सर्वप्रथमे आंतर्जातीय कृष्ण भावनामृत संघ इस्कन प्रधान कार्यालय श्री मायापुर चंद्रोदय मंदिर पक्ष थेके सकल के असंख्य धन्यवाद ज्ञापन करछि। नित्यानंद महिमा नित्यानंद तत्व वर्णनार प्रारंभे आमी आमार परमाराध्य गुरुपाद पद्म आंतर्जातीय कृष्ण भावनामृत संघ प्रतिष्ठाता आचार्य कृष्ण कृपा श्रीमूर्ति श्रील अभयचरणारविंद भक्तिवेदांत स्वामी प्रभुपादेर अन्यतम कृपाधन्य इस्कनेर अन्यतम गुरु एवं इस्कन नाम हटेर विश्व प्रचारक मंत्री ओम विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीम जय पताका स्वामी श्रील गुरुदेवर पादपद्मे दंडवत प्रणति निवेदन करे ता रहित कि कृपा और आशीर्वाद प्रार्थना करछि एवं आमार परमाराध्य परम गुरु पादपद्म इस्कन प्रतिष्ठाता आचार्य कृष्ण कृपा श्रीमूर्ति श्रील अभयचरण अरविंद भक्तिवेदांत स्वामी श्रील प्रभुपादेर श्री पादपद्मे दंडवत प्रणति निवेदन करे ता रहित कि कृपा और आशीर्वाद प्रार्थना करछि एवं आज के नित्यानंद त्रयोदशी उपलक्षे विभिन्न स्थाने उपस्थित সমস্ত সজ্জন ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, ভাই ও বোন, আপনাদের সকলের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের অহিতকে আশীর্বাদ প্রার্থনা করছি। তা আমি চেষ্টা করব বাংলা ভাষাতে বলার জন্য, যেহেতু আমার মাতৃভাষা বাংলা নয়, বাংলা ভাষায় কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হলে নিজগুণে মার্জনা করবেন। হরে কৃষ্ণ। তো শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান কৃষ্ণ নিজে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি চৈতন্য চরিতামৃতেই বর্ণনা করেছেন, কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। তো কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান অবতারী, আর তার দ্বিতীয় দেহ হচ্ছেন বলদেব। একই স্বরূপ দুহে ভিন্ন মাত্র কায়, আদ্য কায় বিহ কৃষ্ণ লীলার সহায়, সেই কৃষ্ণ নবদ্বীপে শ্রী চৈতন্য চন্দ্র, সেই বলরাম সঙ্গে নিত্যানন্দ। সেই কৃষ্ণ বলরাম এ নবদ্বীপে নদিয়া লীলায় এই কলিযুগে মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু কৃষ্ণ বলরাম, কৃষ্ণ হচ্ছেন গৌরাঙ্গ এবং বলরাম হচ্ছেন নিত্যানন্দ। তো সেই নিত্যানন্দ প্রভুর আজকে শুভ আবির্ভাব তিথি, এই ত্রয়োদশী শুক্ল মাঘী শুক্লপক্ষে ত্রয়োদশীতে আজকে প্রকট হয়েছিলেন। বীরভূম জেলা পশ্চিমবঙ্গে রয়েছে একচক্রা নামে যে স্থান, সেখানে হাড়াই উঝা এবং পদ্মাবতীকে আশ্রয় করে নিত্যানন্দ প্রভু প্রকট হয়েছিলেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে আদিলীলায় পঞ্চম পরিচ্ছেদে প্রথম শ্লোকে সেখানে নিত্যানন্দর মহিমা বর্ণনা করা আছে। নিত্যানন্দ প্রভু সম্বন্ধে প্রার্থনা করা আছে খুব সুন্দর। প্রথমে তিনি বন্দনা করেছেন এই শ্লোকে, নিত্যানন্দ তত্ত্ব বর্ণনা করতে গিয়ে প্রথমে প্রার্থনা করছেন, বন্দে অনন্ত অদ্ভুত ঐশ্বর্যম শ্রী নিত্যানন্দমীশ্বরম যস্য ইচ্ছয়া তত স্বরূপম অজ্ঞেনাপি নিরূপ্যতে। প্রভুপাদ খুব সুন্দর বলেছেন এই শ্লোকের অনুবাদ, আমি অনন্ত ও অদ্ভুত ঐশ্বর্য সমন্বিত পরমেশ্বর ভগবান শ্রী নিত্যানন্দ প্রভুকে বন্দনা করি, তার ইচ্ছার প্রভাবে মূর্খ লোকেরাও তাঁর স্বরূপ নিরূপণ করতে পারে। এভাবে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি বন্দনা করেছেন, প্রভুপাদ এই শ্লোকের অনুবাদ আমাদের কাছে প্রদান করেছেন। তো এখানে আমরা বুঝতে পারছি নিত্যানন্দ প্রভু তিনি সাধারণ নন, স্বয়ং বলরাম। দ্বিতীয় দেহ কার দ্বিতীয় দেহ? ভগবান কৃষ্ণের দ্বিতীয় দেহ হচ্ছেন বলরাম। আর সেই কৃষ্ণ কলিযুগে গৌরাঙ্গ রূপে এসেছেন এবং বলরাম নিত্যানন্দ রূপে এসেছেন। আমরা বেশি তত্ত্ব দিকে যাব না, আমরা লীলা শ্রবণ করব। এটুকু শুধু জানুন যে এই বলরাম হচ্ছেন নিত্যানন্দ। তো কীভাবে আমরা দেখি এই গৌর নিত্যানন্দ এবং কৃষ্ণ বলরাম মধ্যে কোনো পার্থক্য নেই, সে সম্বন্ধে বৈদিক শাস্ত্রে সুন্দর সুন্দর বর্ণনাও আছে। আমরা সবাই জানি অভিরাম গোপাল ঠাকুর, যিনি শ্রীরাম সখা ছিলেন ব্রজলীলাতে কৃষ্ণলীলাতে, তো তিনি বৃন্দাবনে ছিলেন শ্রীরাম সখা, তিনি কলিযুগে আসতে চাননি। যেমন কৃষ্ণ তিনি এসেছেন গৌরাঙ্গ রূপে, বলরাম এসেছেন নিতাই রূপে, তো এইরকম ভিন্ন ভিন্ন সখারাও এসেছেন, কিন্তু শ্রীরাম সখা তিনি আসতে চাননি, মনুষ্য দেহ ধারণ করতে চাননি কলিযুগে। তিনি ব্রজধামেই থেকে গেছেন গোবর্ধনের গুহাতে। আমরা সবাই জানি নিত্যানন্দ প্রভু তিনি একচক্রায় আবির্ভূত হলেন, ১২ বছর পর্যন্ত সেখানে অবস্থান করলেন, বহুবিধ বাল্যলীলাও করলেন, সেখানে বিভিন্ন কৃষ্ণলীলা নিজে তার বন্ধুবান্ধবদেরকে নিয়ে বাল্যকালে লীলাবিলাস করেছেন, রামলীলা করেছেন। তো সেই নিত্যানন্দ প্রভু তিনি তার দ্বাদশ বছর বয়সে এক সন্ন্যাসীর সাথে তিনি তীর্থ ভ্রমণে গিয়েছেন, আর বৃন্দাবনে তিনি ভ্রমণ করেছেন। তো এক সময় নিত্যানন্দ প্রভু বৃন্দাবনে তিনি কানাই কানাই করে চিৎকার করছিলেন, কানাই কানাই। তো এইভাবে নিত্যানন্দ প্রভু গোবর্ধন পর্বতের কাছে চিৎকার করছেন। তখন এই শ্রীরাম সখা গোবর্ধনের গুহাতে ছিলেন, উনি বেরিয়ে এসেছেন। আর নিত্যানন্দ প্রভু তো কলিযুগে খুব বেটে, কিন্তু শ্রীরাম সখা দ্বাপর যুগে, তিনি অনেক লম্বা। তখন শ্রীরাম সখা এসে নিত্যানন্দ প্রভুকে জিজ্ঞাস করছেন যে তুমি কে, এভাবে শ্রীরাম শ্রীরাম বলে ডাকছ, কে তুমি? তো নিত্যানন্দ প্রভু সঙ্গে সঙ্গে বলে, আমি বলাই। তুমি বলাই? তা আমি অত লম্বা, বলাই তো আমার সাথে সমান ছিল, আর তুমি অত বেটে? না, আমি কলিযুগে নিত্যানন্দ রূপে প্রকট হয়েছি। তখন সঙ্গে সঙ্গে শ্রীরাম সখা বলে, আমি বিশ্বাস করি না, তুমি যে বলরাম আমি বিশ্বাস করি না তোমাকে। আমি বিশ্বাস করব তখনই যে এই বলরাম, আমরা যখন দৌড় প্রতিযোগিতা হয় বলরাম তখন আমাকে স্পর্শ করতে পারে, সে আরও দূরে দ্রুত বেগে দৌড়াতে পারে, তা আমি তখন বুঝব যে তুমি বলরাম, আজ এখানে পরীক্ষা করব তোমাকে। শ্রীরাম সখা এভাবে নিত্যানন্দ প্রভুকে বললেন। কি পরীক্ষা? না, গোবর্ধন চারিদিকে পরিক্রমা হবে দৌড় প্রতিযোগিতার, বলরাম যদি তুমি হও তাহলে আমি তোমাকে স্পর্শ করতে পারবো না, ছুঁইতে পারবো না, তাহলে জানবো যে তুমি বলরাম। তখন শ্রীরাম সখার কথা অনুসারে নিত্যানন্দ প্রভু রাজি হলেন। তিনি বললেন, ঠিক আছে, তাহলে আমি সামনে দৌড়াচ্ছি, তাহলে তুমি পিছনে, আমার পিছনে আমাকে স্পর্শ করার জন্য দৌড় শুরু করো। তখন নিত্যানন্দ প্রভু সঙ্গে সঙ্গে এক দুই তিন করে দৌড় দিলেন, আর সঙ্গে সঙ্গে শ্রীরাম সখাও পিছনে দৌড়াতে লাগলেন। দৌড়াতে দৌড়াতে গিরি গোবর্ধন পরিক্রমা হয়ে গেল, কিন্তু শ্রীরাম সখা নিত্যানন্দ প্রভুকে ছুঁইতে পারলেন না। তখন সঙ্গে সঙ্গে সমাপ্ত হয়েছে। তখন শ্রীরাম সখা বললেন, হ্যাঁ তুমি হচ্ছে বলরাম। তখন সেখানে বলরাম মানে নিত্যানন্দ প্রভু সঙ্গে সঙ্গে শ্রীরাম সখাকে আলিঙ্গন করলেন এবং বললেন যে চলো আমার সঙ্গে। বলে, না আমি যাব না, আমি আর মাতৃজঠরে যেতে চাই না, আর যদি আমি এরকম স্বরূপে যাই লোকেরা ঠাট্টা করবে, সব হাসি ঠাট্টা করবে, কলিযুগের মানুষ তো সব বেটে, আর আমি তো অত লম্বা, আমি তো সেই দ্বাপর যুগ থেকে আছি, আর তুমি হয়তো এরকম বেটো হয়ে গেছো কলিযুগে গিয়ে সবার সাথে মিশার জন্য, কিন্তু আমি তো যেতে চাই না, সবাই ঠাট্টা হাসি করবে। বলে, না না তোমাকে যেতেই হবে। তখন নিত্যানন্দ প্রভু তার হাল ছিল, তো হালটা নিয়ে শ্রীরাম সখার কাঁধে রেখে তাকে টান দিয়ে, করে টান দিয়ে একদম বলরাম মানে নিত্যানন্দ প্রভুর সমান করে দিলেন। তাহলে এবারে চলো, তুমি তো এবারে আমার সমান হয়ে গেছ। বলে, না না আমি যাব না, পরে যাব। তো পরবর্তীকালে সেখানে নিত্যানন্দ প্রভুর নামকরণও করলেন শ্রীরাম সখার, যে তুমি হচ্ছে অভিরাম গোপাল ঠাকুর। তো সেই অভিরাম গোপাল ঠাকুর পরবর্তীকালে তিনি খানাকুল কৃষ্ণনগর হুগলি জেলা রয়েছে সেখানে এসেছিলেন, শ্রীপাঠ গঠন করেছিলেন। জয় নিত্যানন্দ প্রভু কি, জয় নিত্যানন্দ অভিন্ন বলরাম কি, শ্রীরাম ঠাকুর কি। শ্রীরাম সখা দ্বাদশ গোপালের অন্যতম, তিনি অভিরাম ঠাকুর রূপে কলিযুগে এসে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর লীলাতে সাহায্য করেছেন, প্রচারে সহায়ক হয়েছেন। তো এইভাবে আমরা এই যে বলরাম, যে নিত্যানন্দ, তার প্রমাণ এখানে আমরা দেখি শ্রীরাম সখা করে দিলেন। তো সেই জন্য কারো সন্দেহ হওয়া উচিত না। তো এইরকম মায়াপুরে, নবদ্বীপ মায়াপুর শচীমাতার অঙ্গনেও এই যে কৃষ্ণ বলরাম তারাও যে অভিন্ন কৃষ্ণ বলরাম নিতায় গৌর, কৃষ্ণ বলরাম স্বয়ং, সেরকম লীলাও আমরা শুনতে পাই, সেটিও বৈদিক শাস্ত্রে বর্ণনা আছে। আমরা একদিন শুনছি যে সচিমাতা তিনি কি করেছিলেন, তিনি তো সবসময় মহাপ্রভু যখন আছেন তার বাড়িতে, সেখানে সচিমাতা রন্ধন করতেন, আর সচিমাতার বাড়িতে কৃষ্ণ বলরাম বিগ্রহ ছিল, খুব সুন্দর ছোট ছোট বিগ্রহ, কৃষ্ণ বলরাম সেবা করতেন, তাদের বিগ্রহ ছিল। তার মহাপ্রভু প্রতিদিন ভোগ নিবেদন করতেন, মহাপ্রভুর মাঝে মাঝে মনে হতো এই ভোগ নিবেদনের পরে উনি দেখতেন হাফ আছে, যা উনি থালা ভর্তি করে কৃষ্ণ বলরামকে লাকাতেন দেখতেন হাফ আছে, তো ওনার সন্দেহ হতো। মহাপ্রভু মাঝে মাঝে চিন্তা করতেন যে বিষ্ণুপ্রিয়া কি খেয়ে নিল নাকি, খেয়ে নেয় নাকি, এরকম একটু মনে মনে ভাবতেন, রসিকতা করেও এটাও এরকম বলেছেন ও বিষ্ণুপ্রিয়াকে একবার, যে কেন আমি এরকম দেখছি অর্ধেককে খেয়ে নিচ্ছে ভোগ লাগানোর পরে। তো সচিমাতা একদিন তিনি মহাপ্রভুকে বললেন, নিমায় দেখো আজকে রাত্রে আমি স্বপ্ন দেখলাম। তো মহাপ্রভু বললেন, কী স্বপ্ন? না একটা অদ্ভুত স্বপ্ন দেখছি, সেটা হচ্ছে এরকম স্বপ্ন যে আমি দেখছি নিতায় আর তুমি দুজন 5 বছরের শিশু হয়ে গেছো, তুমি তো অত বড়, কিন্তু আমি স্বপ্নে দেখছি তোমরা দুজন 5 বছরের শিশু, আর উভয়ে দুইজন কি করছো না, মারামারি করছো, 5 বছর শিশু মারামারি করছো, খেলা করছো, আর তোমরা দুজনে কি করেছো না, আমাদের মন্দিরে প্রবেশ করেছো, আর তুমি কি করেছো না, প্রবেশ করে তুমি বলরামকে কুলে করে নিয়েছো, আর নিতাই কৃষ্ণকে কুলে করে নিয়েছে বিগ্রহগুলি নিয়ে, তখন তোমরা 4 জন হয়ে গেছো, আর 4 জন গিয়ে মারামারি করছো। তো এইভাবে সেখানে কৃষ্ণ বলরাম বলছে তোমাদের দুজনকে, এই বাড়িতে যা কিছু সব আমাদের, তোমরা কারা? কৃষ্ণ বলরাম তখন এরকম বলতে শুরু করেছে যে এটা হচ্ছে এখন আমরা এই ছানা দধি মাখন যা কিছু এখানে বাড়ি সব আমাদের অধিকার। তখন নিত্যানন্দ বলছে যে দেখো এটা গোয়ালার দায় সময় শেষ হয়ে গেছে, আমরা এখন ব্রাহ্মণ, এসব এখন আমাদের। তো এইভাবে তারা কি করছে না, 4 জন তোমরা ঝগড়াঝাটি করছো, মহামারী করছো, তো এইভাবে কথা কাটাকাটি করছো। তখন কৃষ্ণ বলদেব তারা বলছে তোমরা দুজনকে, তোমাদের দুজনকে বেঁধে রাখবো কিন্তু এখানে। তো এইভাবে তখন বলরাম নিত্যানন্দের প্রতি রেগে গেছেন, তখন বলছেন কৃষ্ণের দোহাই। তখন নিত্যানন্দ প্রভু বলছেন তোর কৃষ্ণকে আমি ভয় পাই না, আমার গৌরাঙ্গ হচ্ছে আমার ঈশ্বর, আমার প্রভু, কৃষ্ণকে আমি ভয় পাই না। এভাবে তার 4 জন কলহ করতে লাগলো আর কাড়াকাড়ি করে সব ভোজন ছিল যেগুলি খাদ্য সব খেয়ে নিল। তোমরা 4 জন করে মারামারি করে কাড়াকাড়ি করে পরস্পর মধ্যে হাতাহাতি করে সব খেয়েছ দ্রব্যগুলি আমি যা ভোগ লাগিয়েছি। আর সঙ্গে সঙ্গে নিত্যানন্দ আমাকে বলছে মা, আমার খুব খিদা লেগেছে, তখন আমাকে বলতে লাগলো যে আমাকে কিছু খেতে দিবে। জননী বলিয়া নিত্যানন্দ ডাকে মরে, অন্ন দেহ মাতা মরে ক্ষুধা বড় করে। তো এইভাবে ক্ষুধা লেগেছে, আমাকে মা বলে ডাকছে নিত্যানন্দ। এইভাবে বলে এতক বলিতে মুই চৈতন্য পাইলু, তখন আমার স্বপ্নটা ভেঙে গেল, চেতনা আসলো, কিছু না বুঝিনু মুই তোমারে কহিলু, আর কিছু এইসব স্বপ্নের বৃত্তান্ত আমি বুঝতে পারলাম না, বলো এর কী স্বপ্ন হলো। তো সচিমাতা সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করছেন নিমাইকে, গৌরাঙ্গ মহাপ্রভুকে। তখন সঙ্গে সঙ্গে মহাপ্রভু বললেন ঠিকই কথা, তোমার এই যে স্বপ্ন এটা কোনো কুস্বপ্ন নয় মা, এ তো খুব সুন্দর স্বপ্ন, তাহলে নিত্যানন্দ যদি তোমার হাতে খেতে চেয়েছে তাহলে আজকেই নিত্যানন্দকে ডাকা যাক। তখন সচিমাতা বলেন ঠিক আছে, আমি তাহলে সুন্দর করে রান্নাবান্না করছি আর তুমি ডেকে নিয়ে আসো। নিমাই তখন বলছে আমি তো ভাবতাম যে আমি যখন ভোগ লাগাতাম যে তখন আমার একটু সন্দেহ হতো কে খেয়ে যায়। আমি তো ভাবতাম বিষ্ণুপ্রিয়া মনে হয় খেয়ে যাচ্ছে। তো বিষ্ণুপ্রিয়া দেবী ওখানে দরজার দাঁড়ায় ছিলেন, তখন হাসতে শুরু করেছেন যে তার নাম যখন বলেছেন মহাপ্রভু সচিমাতার কাছে যে বিষ্ণুপ্রিয়া খেয়ে যায়। কিন্তু আজকে আমার সন্দেহটা নিরসন হলো তোমার স্বপ্নের বৃত্তান্ত শুনে, যে আসলে কৃষ্ণ বলরাম আমাদের যে বিগ্রহ তারা জীবন্ত বিগ্রহ, তারা স্বয়ং এখানে এসে তোমার রন্ধন খেয়ে যাচ্ছে। এটা আজকে আমার যে বিশ্বাস হয়ে গেল, তাহলে কৃষ্ণ বলরাম নিজেরাই অর্ধেক খেয়ে যায়, আমাদের অর্ধেক রেখে যায়। তাহলে আজকেই নিত্যানন্দকে ডাকবো আর তুমি রন্ধন করো। তখন সঙ্গে সঙ্গে মহাপ্রভু তিনি চলে গেলেন, নিত্যানন্দ প্রভু শ্রীবাসঙ্গনে ছিলেন, সেখানে গিয়ে আমন্ত্রণ করলেন যে আজকে আপনি দয়া করে নিত্যানন্দ প্রভু কাছে গিয়ে আনন্দ ভরে প্রণাম করে বললেন হাসতে হাসতে যে আজকে আমার নিমন্ত্রণ। তো এভাবে নিত্যানন্দ প্রভুর কথা তখন শুনলেন, মহাপ্রভুর কথা শুনে নিত্যানন্দ প্রভু রাজি হলেন যে ঠিক আছে আজ তাহলে তোমার বাড়িতেই ভোজন হবে। তখন মহাপ্রভু বললেন দেখো তোমার খুব চঞ্চলতা আছে, তুমি খুব দুষ্ট চঞ্চল, কখন যে কখন দিগম্বর হয়ে বসে থাকো, বস্ত্রহীন বয়সে থাকো সেটা বলা যায় না। তুমি আমার বাড়িতে যাচ্ছ কিন্তু সেখানে গিয়ে কিন্তু চঞ্চলতা করবে না, সেখানে বিষ্ণুপ্রিয়া আছে। এরকম বলে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে সাবধান করছেন। তো নিত্যানন্দ প্রভু হেসে বলছেন আরে তুই আমাকে চঞ্চল বলছিস, তুই নিজেই চঞ্চল, আমি চঞ্চল নই, তুমি নিজেই চঞ্চল। তো এইভাবে দুইজন কথাবার্তা বলতে বলতে এবং কৃষ্ণ কথা আলোচনা করতে করতে তারা মহাপ্রভুর বাড়িতে শচীর বাড়িতে আসলেন। শচী অঙ্গনে এসে তখন পাদ ধৌত করলেন আর শচী মাতা ইতিমধ্যে রন্ধন করে রেখেছেন। তখন আসন করে দুইজনকে খেতে দিলেন। তো খেতে দিলেন, তখন শচী মাতা সম্পূর্ণ প্রত্যেকটা দ্রব্য তিনি যা রন্ধন করেছেন সব নিতাই গৌর বসে আছেন, নিমায় নিতাই তারা ভোজন করছেন। আর শচী মাতা তিনি সঙ্গে সঙ্গে দেখছেন যে ভোজন করছে নিতাই গৌর, তো দেখছেন সঙ্গে সঙ্গে ওদের 5 বছরের বয়স হয়ে গেছে, যে স্বপ্নে যা দেখেছিল সেইগুলি দেখছে আর সব খেয়ে যাচ্ছে। দেখছে ওই কৃষ্ণ বলরাম আর নিতাই গৌর একসাথে দেখছে একই রকম, তখন 5 বছর বয়স হয়ে আর দেখছে তখন শঙ্খ চক্র গদা পদ্ম এইসব দেখছে পাচ্ছে, কৃষ্ণ বলরামের রূপ দেখছে আর নিতাই গৌর দেখছে। তখন শচী মাতা বুঝতে পারছে না কী আমি দেখছি, এরকম করতে করতে অজ্ঞান হয়ে গেছে। তখন মহাপ্রভু তো বুঝতে পেরেছেন, সম্পূর্ণ রূপ দর্শন করিয়েছেন। তখন পরবর্তীকালে শচী মাতাকে মহাপ্রভু কী করলেন না তাকে চেতনা ফিরিয়ে আনলেন। তখন শচী মাতা আর কিছু বুঝতে পারলেন না, যুগমায়ার প্রভাবে এভাবে শচী মাতাকে দেখালেন যে নিতাই গৌর কৃষ্ণ বলরাম, জয় কৃষ্ণ বলরাম কি, নিতাই গৌরাঙ্গ কি, নিতাই গৌরাঙ্গ কি, নিতাই গৌরাঙ্গ কি। তো এইভাবে আমরা দেখি যে কৃষ্ণ বলরাম নিতাই গৌর তার কোনো পার্থক্য নয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এক সময় নিত্যানন্দ প্রভু তিনি নীলাচলে শিবানন্দ সেন সঙ্গে, শিবানন্দ সেনের সঙ্গে গিয়েছেন নীলাচল ধাম। প্রতি বছরে তো নীলাচল ধামে মহাপ্রভু দর্শনের জন্য সব ভক্তরা যেতেন, শিবানন্দ সেনের নেতৃত্বে যেতেন। তো এক বছর এরকম হয়েছিল, শিবানন্দ সেন তিনি তার তত্ত্বাবধানে বহু গৌড়ীয় ভক্ত তারা কি করছেন না যাচ্ছেন, এবং সেখানে রাস্তাতে অনেক ঘাটি পেরোতে হয়, সেখানে ঘাটির সমাধান করতে হয়। আর এই শিবানন্দ সেন ছিলেন এরকম ভক্ত বৈষ্ণব যে তিনি সমস্ত এই গৌড় ভূমি থেকে যত ভক্ত নীলাচলে যেতেন তাদের সমস্ত থাকার ঘাটি পার হওয়ার খরচা প্রসাদ পাওয়ার সমস্ত কিছু রাস্তাতে যেতে যেতে যত খরচ লাগতো তিনি সমস্ত কিছু ব্যবস্থা করতেন শিবানন্দ সেন। তো এভাবে এক বছর তারা বহু ভক্ত নিয়ে শিবানন্দ সেনের নেতৃত্বে নিত্যানন্দ প্রভু তিনিও চলেছেন মহাপ্রভুর দর্শন করতে নীলাচল ধামে। তো একদিন ঘাটি একটা পড়েছে, সেখানে পথের আয়কর দিতে হয়, আর সেখানে সবাইকে আটকিয়েছে ঘাটিয়াল যে যেতে পারবে না, টাকা দিতে হবে। তখন অত বড় গ্রুপ দেখছেন, তখন সঙ্গে সঙ্গে শিবানন্দ সেন বললেন যে আপনারা সবাই আগে চলে যান, আমি এখানে থেকে যাচ্ছি, আমি এখানে সমস্ত সমাধান করে পয়সা দিয়ে আমি আসবো, আপনারা বাইরে চলে যান। তো সমস্ত ভক্তরা তারা কী করলেন, না তারা চলে গেলেন। তো গিয়ে তারা একটা গাছের গোড়ায়, সেখানে অনেক গাছ ছিল, সব ভক্তরা তারা গিয়ে বসলেন, অপেক্ষা করলেন নিত্যানন্দ প্রভুর জন্য যে নিত্যানন্দ প্রভু কখন আসবে। এবং তারা সঙ্গে সঙ্গে বাসাঘর প্রসাদ ইত্যাদি লাভ করতে পারবে। তো নিত্যানন্দ প্রভু অলরেডি বেলা হয়ে গেছে, তিনি ক্ষুধার্ত হয়ে গেছেন, তিনি বলরামের ভাব ব্রজের ভাবে তিনি খিদা লেগেছে এরকম চিন্তা করছেন সম্পূর্ণভাবে। আর সঙ্গে সঙ্গে দেখছেন যে নিত্যানন্দ প্রভু আসছে না, দেরি হয়ে যাচ্ছে, এই তখন উনি খুব রেগে গেছেন। তো শিবানন্দ তো ঘাটিয়াল যে পয়সা দিয়ে বেরিয়ে আসতে আসতে একটু দেরি হয়েছে, তো রেগে গিয়ে সঙ্গে সঙ্গে বলছেন নিত্যানন্দ প্রভু, নিত্যানন্দ প্রভু ভুখে ব্যাকুল হইয়া শিবানন্দে গালি পাড়ে বাসানা পাইয়া, তিন পুত্র মরুক শিবার এব নাইল ভুখে মরি গেলু মোর বাসানা দেওয়াইল। তেভাবে নিত্যানন্দ প্রভু যে তিনি বাসা দিল না এখন পর্যন্ত, ভুখে আমি মরে যাচ্ছি, গালি দিয়েছেন কাকে, শিবানন্দের সেন তিন পুত্র মরে যাক এই অভিসম্পাত করেছেন। তো এখানে আসলে নিত্যানন্দ প্রভু পরীক্ষা করতে চেয়েছেন যে শিবানন্দ সেন পুত্রের প্রতি আসক্তি না আমার প্রতি আসক্তি, এটা একটা পরীক্ষা। আমরা জগতে যদি কোনো সাধু আমাদের ছেলে মেয়েদের বা আমাকে যদি কিছু গালি দেয়, তাহলে আমরা তার একদম কত কিছু নিকুচি তুলে দিব, আমরা সহ্য করি না। কিন্তু শিবানন্দ সেনের স্ত্রী এটা সইতে পারিনি, শিবানন্দ সেনের স্ত্রী খুব ক্রন্দন করতে শুরু করে দিয়েছে। তখন শিবানন্দ সেন চলে এসেছেন, বলছে আরে তুই বাউরি কান্না করছিস কেন, বলছে না না এই গোসাই নিতাই নিত্যানন্দ প্রভু তোমার তিন পুত্র মরে যাক এই অভিসম্পাত করেছে। তো নিত্যানন্দ প্রভুর এই অভিসম্পাত শুনে শিবানন্দ ঠাকুর মানে শিবানন্দ সেন খুব আনন্দ লাভ করলেন। তখন পুত্রদের অভিসম্পাত শিবানন্দ শ্রবণ করে তিনি কোনো রকম খেদ করেননি, তিনি সঙ্গে সঙ্গে গিয়ে শিবানন্দ সেন কি করলেন, এত বলি প্রভু পাশে গেলা শিবানন্দ, উঠি তারে লাথি মাইল প্রভু নিত্যানন্দ, আনন্দিত হইল শিবাই পদ প্রহার পাইয়া, শীঘ্র বাসা ঘর কইল গৌড় ঘর গিয়া। যে শিবানন্দ সেন প্রভু শুনলেন তার স্ত্রী থেকে নিত্যানন্দ প্রভু এভাবে অভিসম্পাত করেছে, তিনি কোনো দুঃখ পাননি, কিন্তু তিনি গিয়ে শিবানন্দ সেন মহা নিত্যানন্দ প্রভুর পাদপদ্মে গিয়ে তিনি কি করলেন না বসলেন, আর সঙ্গে সঙ্গে যে প্রণাম করতে গিয়েছেন সঙ্গে সঙ্গে লাথি মেরে দিয়েছেন নিত্যানন্দ প্রভু, এক লাথ পেটের মধ্যে। কিন্তু শিবানন্দ সেন এত আনন্দ হয়েছে যে নিত্যানন্দ প্রভুর সঙ্গে বলরাম, তিনি জগতের সব কিছুর মূল কারণ এখানে, তো তার যে কৃপা পদপ্রহার এটা চারটিখানি কথা নয়। কিন্তু আমরা কেউ পদপ্রহার করলে রেগে যাই, কিন্তু মহাপ্রভু বা নিত্যানন্দ প্রভু যদি পদপ্রহার পাওয়া যায় তাহলে সে তো কত আনন্দের ব্যাপার, এবং নিত্যানন্দ প্রভু যে গালি দিয়েছেন সেটাও আনন্দের ব্যাপার। কিন্তু অনেক সাধারণ মানুষ বুঝতে পারে না, সাধারণ মানুষ হয়তো নিতাই গৌরকে বুঝতে পারে না বা বৈষ্ণব তত্ত্বকেও বুঝতে পারে না। অনেক সময় শুদ্ধ ভক্তরা তারা কাউকে হয়তো গালিও দিতে পারে, শাসন করতে পারে কোনো মঙ্গলের জন্য, সেখানে আমরা অনেক সময় বুঝতে পারি না, তাই আমরা রাগ করি। তাই আমাদের আসক্তিটা সাধুগুরু বৈষ্ণবদের প্রতি আছে না জড়জাগতিক বিষয় সম্পত্তির প্রতি আছে, এটাও আমাদের বোঝা উচিত। সেজন্য বিষয় সম্পত্তির প্রতি আসক্তি থাকলে তাহলে দ্বন্দ্বর মধ্যে থাকবে। আর যদি কৃষ্ণ গুরু বৈষ্ণবের সন্তুষ্টি বিধান আমরা করতে চাই তাহলে সেখানে সে দ্বন্দ্বের মধ্যে থাকবে না, সে এগিয়ে যাবে। তো এভাবে নিত্যানন্দ প্রভুর কৃপা পেয়েছিলেন শিবানন্দ সেন। তো এরকম নিত্যানন্দ প্রভু কাছে তিনি বললেন যে ব্রহ্মার দুর্লভ তোমার শ্রীচরণ রেণু হেন চরণ স্পর্শ পাইল মর অধম তনু। শিবানন্দ সেন এরকম যে ব্রহ্মারও দুর্লভ এই হচ্ছে পাদপদ্ম তোমার যে চরণ রেণু, আর আজকে আমি সেই অধম তোমার পাদপদ্ম স্পর্শ পেলাম। শুনে নিত্যানন্দ প্রভু আনন্দিত মন উঠি শিবানন্দে কইল প্রেময়া লিঙ্গন রিব। তো এইভাবে নিত্যানন্দ প্রভু বুঝতে পারলেন যে এই শিবানন্দ সাধারণ নয়, সে তার নিত্যানন্দ প্রভুকেই তার কৃপাই চায়। তাই জন্য নিত্যানন্দ প্রভুর আলিঙ্গন পেলেন শিবানন্দ সেন। তো আমরা ভগবানের আলিঙ্গন, ভক্তদের আলিঙ্গন, কৃপা লাভ করতে পারি যদি আমরা সেই সমস্ত তত্ত্ব বুঝতে পারি, ভক্তদের কোনো শাসন যদি আমরা বুঝতে পারি। কখনো কখনো আমরা বুঝতে না পেরে ভক্ত সঙ্গ ত্যাগ করে দিই, মন্দিরেও আমরা আসি না অনেক সময়। কখনো কখনো না বুঝতে পেরে বাহ্যিক দিকে হয়তো আমরা কখনো কখনো বলি হ্যাঁ মহারাজ আপনাকে খুব ভালোবাসি, হ্যাঁ প্রভু আপনাকে খুব ভালোবাসি, গুরুদেব আপনাকে খুব ভালোবাসি, এ উপরে উপরে অনেকেই বলে। কিন্তু যখন তাদের কিছু আদেশ করা হয় সেবার জন্য বা কোনো কিছু, সেখানে তারা সরে যায়। তো এটা কপটতা, বাহিরে একরকম ভিতরে একরকম, এটা ঠিক নেই। এটা বকাসুরের মতো, বকাসুর বাহিরে বক রূপ ধারণ করে বসে আছে কিন্তু সে ছিল অসুর। কৃষ্ণ তার বন্ধুদেরকে হত্যা করার চেষ্টা, কৃষ্ণকে হত্যা করার চেষ্টা। তো এই জন্য আমাদের সবসময় সাবধান থাকতে হবে যে বাইরে এক রূপ ভিতরে এক রূপ থাকলে হবে না। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ একটা সুন্দর উপাখ্যান বলেছেন, একটা ব্রাহ্মণ ছিল, সে নিজেকে খুব শ্রেষ্ঠ ব্রাহ্মণ বলে দাবি করত এবং লোকেদের কাছে বাহবা নিত। এরকম তো একবার বাজারে গিয়েছে খই আনতে, স্ত্রী বলেছে যাও খয় নিয়ে আসো ঠাকুরের জন্য। তো খয় আনতে গিয়েছে, রাস্তায় বাজারের মধ্যে হাওয়া এসেছে আর পুটলু থেকে সব খয়গুলা উড়ে গেছে। তখন সঙ্গে সঙ্গে বলেছে উড়ো খয় গোবিন্দায় নম। তো এরকম অনেক সময় বাহ্যিক দিকে তখন লোকেরা দেখে ও কত বড় ভক্ত, আসলে এখানে কী হয়েছে খয়গুলাও কোনোদিন ভোগ লাগায় না। ব্রাহ্মণ শুধু বাহ্যিক দিকে দেখাতে চাইছে যে দেখো তোমাকে উড়ে গেল খয়টাই গোবিন্দের জন্য, আর সব আমার। এরকম তো জগতে এরকম অনেক কপট লোক থাকে, ছল চাতুরি করে, পুতনা রাক্ষসী, বাহ্যিক দিকে সুন্দরী রূপ ধারণ করেছিল কিন্তু ভিতরে ছিল কালকুট বিষ স্তনে মেখে কৃষ্ণকে বধ করতে চেয়েছিল। সেজন্য আমরা ভক্ত জীবনে এখানে যেন ছল চাতুরি না করি, বাইরে একরকম ভিতরে একরকম, তাহলে ভগবানের কৃপা কখনো আমরা পেতে পারি না। তো সেজন্য সাবধান থাকতে হবে। তো এই নিত্যানন্দ প্রভু তার কৃপা সবাই পেতে পারে না। রঘুনাথ দাস সরাসরি চাইছিল গৌরাঙ্গের কৃপা পেতে কিন্তু নিত্যানন্দ প্রভুকে বাদ দিয়ে, তাই মহাপ্রভু কৃপা লাভ করতে পারেননি। বহুবার বাড়ি থেকে বেরিয়ে গেছেন কিন্তু তার আত্মীয় স্বজন বাবা জেঠারা সব ধরে নিয়ে গেছে। কিন্তু যখন পানিহাটিতে নিত্যানন্দ প্রভু কৃপা পেলেন, চিড়াদধি দণ্ড মহোৎসব করালেন, নিত্যানন্দ প্রভু দণ্ড মহোৎসব দণ্ড দিলেন যে আমার গণকে চিড়াদধি খাওয়াতে হবে। আর সেখানে যখন রঘুনাথ তিনি নিত্যানন্দ প্রভুর দর্শনে গিয়েছিলেন পানিহাটিতে, সেখানে যখন উনি গিয়ে দূর থেকে প্রণাম করছিলেন, নিত্যানন্দ প্রভু তার সব গণকে নিয়ে বসেছিলেন গঙ্গার পাড়ে বৃক্ষমূলে পিণ্ডার উপরে, আর নিত্যানন্দ প্রভু বিরাট ঐশ্বর্য কুটি সুশীতল চন্দ্রসম একদম দর্শন দিচ্ছেন অপূর্ব। তখন রঘুনাথ দর্শন করে দূর থেকে প্রণাম করছে, আর সেবক বলছে নিত্যানন্দ প্রভুকে এই যে রঘুনাথ তোমাকে প্রণাম করছে, আপনাকে প্রণাম করছে। তখন নিত্যানন্দ প্রভু বুঝতে পেরেছিলেন এবং বললেন আরে চোর, দূরে দূরে ভাগিস, আজকে ধরা পড়েছিস, তোরে মুই দণ্ডাই মু, তোমাকে আমি দণ্ড দিব। তোমানে নিত্যানন্দ রূপক ধন নে ধনী না হলে কখনো গৌরচন্দ্র রূপক পতি সেবা সম্ভব নয়। ধন সম্পদ রাখতে হবে, পতিসেবা করতে গেলে ধন সম্পদ থাকতে হবে। তো সেই জন্য নিত্যানন্দ প্রভু আছেন প্রকৃত ধন, তো সেই নিত্যানন্দের ধনে ধনী হতে হবে। তাই নিত্যানন্দ প্রভুর শাস্তি দিলেন যে চিড়াদধি মহোৎসব খাওয়াতে হবে। তো সেই নিত্যানন্দ প্রভু আকর্ষণ করে তাকে কাছে নিলেন এবং তার পাদপদ্ম মাথায় তুলে দিলেন, রঘুনাথের মাথায়। তো পরবর্তীকালে দেখা গেছে রঘুনাথ দাস তিনি কিভাবে গৃহত্যাগ করে চলে গেলেন নীলাচলে গিয়ে নিত্যানন্দ প্রভুর কৃপাতে মহাপ্রভুর দর্শন, তার পাদপদ্মে আশ্রয় এবং সেখানে বৈষ্ণবদের সঙ্গ পাওয়ার সুযোগ পেলেন। তো এইভাবে নিত্যানন্দ প্রভুর কৃপা প্রয়োজন আছে। এই যে নামহট্ট প্রচার আপনারা সবাই করছেন, নামহট্ট প্রচারটাই মূল মহাজন হচ্ছে নিত্যানন্দ প্রভু, তার নেতৃত্বেই সব চলেছে। কেন মহাপ্রভু আদেশ করেছিলেন, সেজন্য অনেকেই বুঝতে পারে না নামহট্ট প্রচারটা ভাবে ও অন্য কিছু। নামহট্ট প্রচারটার নাম শুনে অনেকে নাক ছিটকায়, অনেক ইস্কনে আমাদের ভক্তরাও বুঝতে পারে না নামহট্ট প্রচারটা ব্যাপারে। কিছু কিছু ভক্ত নাক ছিটকায়, নামহট্ট আবার কি, তারা বুঝতে পারে না। ছিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ একবার বলছিলেন যে ইস্কনে 20 বছর বড় বড় পদবি থাকতে পারে, নামহট্ট ব্যাপারটা তারা বুঝতে পারবে না। নিত্যানন্দ প্রভু কৃপা না হলে সে বুঝতে পারবে না নামহট্ট ব্যাপারটা কি। তাই ইস্কনে নামহট্ট প্রচার হচ্ছে, ছিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ তিনি এটা শুরু করেছেন। এটা নিত্য নাম, নিত্য তার হাট, নিত্য নামহট্ট, নিত্য শত বাধা গঞ্জনা লাঞ্ছনা আসবে নামহট্টের বিরুদ্ধে, অনেক কিছু বলবে, অনেকেই করবে, কিন্তু সে বন্ধ থাকবে না, সেটা এগিয়ে যাবে। সেই জন্য নামহট্ট প্রচার সবসময় দ্রুত চলবে। মাঝে মাঝে কলি মায়া ভক্ত বেশে এসেই আমাদের হয়তো বাধা দিবে, কিন্তু তবুও আমরা যেন নামহট্ট আশ্রয় ত্যাগ না করি। সেই জন্য আমাদের বিভিন্ন জেলাতে জেলা প্রচারকগণ রয়েছেন, সমস্ত জেলা প্রচারকদের তত্ত্বাবধানে, এবং আমাদের বিভিন্ন জেলায় আবার ইস্কন মন্দির হচ্ছে। শ্রীল প্রভুপাদ বলেছেন বিভিন্ন শহরে ইস্কনের শাখা থাকবে, হয়তো মায়াপুরের মতো বড় হবে না, ছোট ছোট শাখা মন্দির থাকবে। অনেক ভক্ত দান করছেন বিভিন্ন জায়গায়, আমরা তাদেরকে ইস্কন পক্ষ থেকে ধন্যবাদ জানাব। বিভিন্ন জায়গাতে অনেকে জমি দান করেছেন, আসনসোল, পেমরা, বিভিন্ন জায়গায় সিঙ্গুর ইত্যাদি বহু জায়গাতে, ব্যান্ডেলে তো জায়গা দেয়নি কিন্তু বিল্ডিং দিয়েও সাহায্য করছেন। এরকম বিভিন্ন জায়গাতে, শান্তিপুরে মন্দির হচ্ছে, বিভিন্ন ইস্কনের বিভিন্ন শহরে বিভিন্ন জায়গাতে বহু ভদ্র ব্যক্তি জমি দান করছেন আর সেখানে ইস্কনের শাখা হচ্ছে। তো বিভিন্ন জায়গায় জেলার প্রচারকদের মাধ্যমে কেউ কেউ ম্যানেজার তৈরি করা হয়েছে, এবং সে ম্যানেজার এবং জেলা প্রচারক কোনো পার্থক্য নেই, একই ব্যক্তি। তারা জেলা প্রচারক হয়তো একজন, ম্যানেজার হয়তো আর একজন নামে, কিন্তু দুইজন একই ব্যক্তিভাবে তারা এই মন্দির উন্নয়ন করবে, প্রচার সাহায্য করবে, পরস্পর মধ্যে পরস্পর আলোচনা করবে। জেলা প্রচারক এবং ম্যানেজার পরস্পর আলোচনা করবে, যা কিছু অনুষ্ঠান হবে, যা কিছু প্রচার হবে, যা কিছু তৈরি হবে, পরস্পর মধ্যে আলোচনা করে তারা প্রচার করবে। এবং যারা সমস্ত জেলাতে নামহট্ট ভক্ত রয়েছেন তারা সবাই মন্দির অনুগামী হবেন। জেলা প্রচারক এবং ম্যানেজার যিনি আছেন তাদের নির্দেশ অনুসারে নিজেদের ভক্তিজীবন গঠন করতে চেষ্টা করবেন। আনুগত্যময়ী ভাব রাখতে হবে, স্বতন্ত্রভাবে চললে হবে না। কিছু স্বার্থ সিদ্ধির জন্য আমরা হয়তো স্বতন্ত্র চলব, এটা হচ্ছে স্বতন্ত্রতা হচ্ছে প্রভু হওয়ার দুর্বুদ্ধিতা। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি বলেছেন তার লেকচারে যে ভক্তরা যদি স্বতন্ত্র হয় তাহলে সে প্রভু হওয়ার দুর্বুদ্ধি তার মধ্যে ঢুকেছে, সে একদিন নষ্ট হয়ে যাবে। তাই আমি অনুরোধ করব আচার্যগণের কথা আমরা যেন পালন করি, যেন আমরা স্বতন্ত্র না থাকি। সেজন্য বিভিন্ন নামহট্ট প্রচারক ভক্তবৃন্দ, চক্রপতি, উপচক্রপতি, মহাচক্রপতি, মালা, সংঘ এসব রয়েছে। তো সেগুলো সব জেলা প্রচারকের আন্ডারে, মহাচক্রপতি আন্ডারে এরকম পরপর সিদ্ধান্ত রয়েছে, সিস্টেম রয়েছে। তো সেজন্য আমাদের মন্দির রয়েছে, তো মন্দির জেলা প্রচারক, মন্দির ম্যানেজার তারা একই, তাদের কথাবার্তা হবে, তারা কোনো দুটা কথা মতো হবে না। সেজন্য সবসময় আমি অনুরোধ করব যত জায়গায় এই সমস্ত প্রচার হচ্ছে বা আমাদের শাখা মায়াপুর আউটপোস্ট বা মন্দির হয়ে গেছে, প্রিচিং সেন্টার হয়েছে, সব জায়গায় যেন ম্যানেজার এবং জেলা প্রচারক যেন তারা সবাই একসাথে পরামর্শ করে এবং যা কিছু করবেন সব ভক্তদেরকে জানাবেন, ডাকবেন। সমস্ত ভক্তদের অনুরোধ করব আপনারা সকলেই মন্দিরে আসবেন, পাশে যত জায়গা আছে মন্দিরে কখনো আসবেন। মায়াপুর অনেক দূরে, অনেকে বলে আমরা মন্দির করব মন্দির করব, কিন্তু মন্দিরের পাশে থেকেও অনেকে মন্দিরে আসে না, অনুরোধ করলেও হ্যাঁ যাব আসে না, তো এটা খারাপ। মন্দিরে থেকেও আসা উচিত, মিশা উচিত সবাই। তাহলে জানতে হবে আমার দম্ভ অহংকার রয়েছে, দম্ভ অহংকার থাকলে কখনো আমরা ভগবানকে লাভ করতে পারি না। সেজন্য সত্যিকারে দুর্লভ মনুষ্য জীবনকে সার্থক করতে গেলে আমাদের দম্ভ অহংকার ত্যাগ করে আনুগত্যময় জীবনযাপন করতে হবে। আমরা জানি না কতদিন এই জগতে আমরা থাকবো, এনি টাইম আমাদের মৃত্যু আসবে, অহংকার কিসের আছে? কখন আমার মুখ বন্ধ হয়ে যাবে, কথা বলতে পারবো না, কখন আমি দেখতে চিনতে পারবো না অন্য লোককে, প্যারালাইসিস হয়ে যাবে, তখন কি হবে? অহংকার চূর্ণ হয়ে যাবে, তখন আর কিছু করার থাকবে না। তো সেই জন্য সাবধান থাকবেন। নিত্যানন্দ প্রভুর কৃপা পেতে গেলে নাম হট্ট প্রচারে সবাই সাহায্য করবেন, এবং বিভিন্ন জায়গায় যে সমস্ত মন্দির হচ্ছে সেখানে নাম হট্ট ভক্তবৃন্দকে অনুরোধ করব, সেখানেও যাবেন, কোনো কিছু আলোচনার মাধ্যমে প্রশ্নের মাধ্যমে গুরু মহারাজ বলছেন সমাধান করবেন, দূরে দূরে থাকবেন না, কাছে যাবেন, পরামর্শ করবেন যে ম্যানেজার জেলা প্রচারকের সাথে, তাহলে আপনারা সমাধান হবে। নিজে উপরে বলে আর পিছনে দূরে সরে যাবেন এটা ঠিক নয়। তো সেই জন্য নিত্যানন্দ প্রভুর কৃপা দস্যু তস্করেরা পর্যন্ত লাভ করতে পারে। এক সময় নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর নির্দেশ পেলেন, নীলাচলে তো মহাপ্রভু ছিলেন, নিত্যানন্দ প্রভু গিয়েছেন, আর নিত্যানন্দ প্রভু চাইতেন যে নীলাচলে উনি থাকবেন, মহাপ্রভুর সঙ্গে থাকবেন, সংকীর্তন করবেন, জগন্নাথ দর্শন করবেন, কিন্তু মহাপ্রভু চাননি যে না, আমি এখানে চলে এসেছি, তুমিও যদি থেকে যাবে তাহলে প্রচার হবে কি করে। সেজন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে জোর করে পাঠিয়ে দিলেন, যাও তুমি প্রচার করো, জগতে বিভিন্ন পতিত জীবকে উদ্ধার করো। তো নিত্যানন্দ প্রভু তিনি আসলেন এই পশ্চিমবঙ্গে, বিভিন্ন জায়গাতে ঘুরলেন ভক্তগণকে নিয়ে, হরিনাম সংকীর্তন করতে করতে ঘুরতে ঘুরতে তিনার একবার ইচ্ছা হলো যে অলঙ্কার পরবেন। তো নিত্যানন্দ প্রভু তো স্বয়ং ভগবান, তিনি ইচ্ছা করা মাত্রেই বহু বড় বড় পুণ্যবান সুকৃতিবান ব্যক্তি সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম অলঙ্কার নিয়ে চলে এসেছে। আর নিত্যানন্দ প্রভু সব রকমের অলঙ্কার, দশটা আঙ্গুলি তে দশ বিভিন্ন রকম মণি মুক্তা দিয়ে খচিত সব আঙ্গুরীয়, বিভিন্ন রকম রত্নমালা, কর্ণে কুণ্ডল, কটি দেশে মেখলা, পায়ে বিভিন্ন রকম মোটা মোটা সব বিভিন্ন অলঙ্কার পরে উনি, এবং তিনি যে শুধু অলঙ্কার পরেছেন তা নয়, সঙ্গে সঙ্গে তার গণ যে সব ছিল, তার যে সমস্ত পার্শ্বদবৃন্দ ছিল, তারাও সব অলঙ্কারে বিভূষিত হয়েছে। তো এইভাবে অলঙ্কারে বিভূষিত হয়ে নগর সংকীর্তন করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এইভাবে নগর সংকীর্তন করতে করতে নিত্যানন্দ প্রভু বিভিন্ন স্থানে ঘুরতে ঘুরতে এসেছেন একবার নবদ্বীপে। তো নবদ্বীপে একজন ব্রাহ্মণ কুমার ছিল, ব্রাহ্মণ কুমার, সে দস্যু সর্দার ছিল, দস্যু সর্দার, অনেক তার মানে ডাকাত ছিল, তার দল বিশাল ডাকাতি করতো সব। তো যখন দেখছে নিত্যানন্দ প্রভু আর তার গণগণের সব এত সব দামি দামি অলঙ্কার, তখন তাদের সব লোভ হয়ে গেল। দস্যু সর্দার তিনি ভাবলেন, দেখো এই নিত্যানন্দ গোসাই কোথায় থাকছে, তো একদম শেষ সীমানায় নবদ্বীপের একটা বাড়িতে ফাঁকা জায়গায় নিত্যানন্দ প্রভু থাকলেন, এক ব্রাহ্মণের বাড়িতে, হিরণ্য কি নাম একজন, তো তার বাড়িতে থাকলেন গিয়ে, সে ভক্ত বাড়িতে, আর নিত্যানন্দ সব ভক্তদেরকে নিয়ে সেখানে কীর্তন করলেন। তেরি দস্যু সর্দার চর পাঠালো যে দেখো এই গোসাই রাত্রিবেলা যখন ঘুমিয়ে যাবে তখন আমরা গিয়ে সব অলঙ্কার ছিনতাই করব, মেরে সব অলঙ্কার নিয়ে আসবো। তখন একজন চর এসেছে, দেখছে যে কীর্তন হচ্ছেই তো হচ্ছে, সারা রাত্রি ধরেই কীর্তন হচ্ছে, গোসাই আর ঘুমাচ্ছে না, সব ভক্তরা আর কেউ ঘুমাচ্ছে না। তখন ওই দিনে ফিরে গেল চর, বললো না, তখন আর অপেক্ষা করতে করতে আর সকাল হয়ে গেল, তখন ওরা ফিরে গেল বাড়ি। তার পরদিন আবার বলো, যাও যাও দেখো গোসাই কী করছে। তখন দেখছি চারিদিকে বড় বড় সমস্ত গেটকিপার, মানে বড় বড় সমস্ত দারোয়ান, লম্বা লম্বা সমস্ত একদম বল্লম তীরধনুক এইসব নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর নিত্যানন্দ প্রভু যে ঘরে আছেন, যে বাড়িতে, চারিদিকে এরকম সব বড় বড় সব সিপাহী দেখছে। তখন ভাবছি আরে তখন গিয়ে সর্দারকে খবর দিচ্ছে যে আজকে ঢুকবে কী করে, বলছে কেন, না না নিত্যানন্দ প্রভু যেখানে আছে তার চারিদিকে তো বামডারির মতো সব সৈনিক রয়েছে, বড় বড় সব লম্বা লম্বা সিপাহি, সব সমস্ত অস্ত্রশস্ত্রে একদম রয়েছে সজ্জিত হয়ে। বলে আরে তুই মূর্খ, কোন রাজা ওই গ্রাম দিয়ে যাচ্ছিল তাই তার সব সিপাহী হবে, নিতাই তো গুসাই তার এই সমস্ত সৈনিক আসবে কোথা থেকে, তুই মূর্খ আবার যা দেখ। তখন রাত্রি সারা দেখছে ওই সব সিপাহীরা সব রয়েছে, তখন আর ভোর হয়ে গেল আবার ফিরে এসছে। তখন বলে আজকে আমরা চণ্ডী মায়ের পূজা দিব, হ্যাঁ প্রার্থনা করব, আজকেই আমরা শেষ হানা দিবই। তখন দস্যু সর্দারের নেতৃত্বে সব তারা সারাদিন চণ্ডী পূজা করেছে, বলি দিয়েছে, হ্যাঁ রাত্রিবেলা ছিনতাই করবে, নিত্যানন্দ প্রভুর সব অলঙ্কারগুলি হ্যাঁ নিয়ে যাবে। কিন্তু যেই তারা রাত্রে ভাবছে একসাথে হানা দিব গিয়ে একদম, হ্যাঁ তখন কি হবে দেখা যাবে। তো নিত্যানন্দ প্রভু রয়েছেন, তখন একসাথে ডাকাতের দল তারা এসছে, তখন ইন্দ্র কি করেছে সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত বজ্রপাত একদম অন্ধকার করে দিয়েছে, তখন সঙ্গে সঙ্গে ওরা কি যাবে, হ্যাঁ তখন বৃষ্টি ঝড় পাথর পড়ছে, হ্যাঁ তারপরে সমস্ত একদম বজ্রপাত হচ্ছে, তখন সবাই একদম অন্ধ হয়ে গেছে, কে কোথায় আর যাবে যেতে পারছে না, তখন কেউ গর্তে পড়ছে, কেউ সাপ মানে বিছা কামড়ে দিচ্ছে, পোকা কামড়ে দিচ্ছে, কাঁটা ভুকে যাচ্ছে, তখন চিৎকার করতে করতে সব চেঁচাতে চেঁচাতে কোনো মতে তারা সব ফিরে গেছে, সেদিনও পারেনি। তখন দস্যু ডাক যে সর্দার ব্রাহ্মণ কুমার নবদ্বীপের, উনি তখন বুঝলেন এই নিতাই গোসাই এ সাধারণ মানুষ নয়, এ নিশ্চয় ভগবান হবে, ঈশ্বর হবে। হ্যাঁ তখন ওর চেতনাটা নিত্যানন্দ প্রভুর কৃপায় তার এই চেতনা বুদ্ধি এসেছে, তখন সঙ্গে সঙ্গে সেই দস্যু সর্দার একা তখন নিত্যানন্দ প্রভুর কাছে এসেছে, এসে প্রণাম করেছে, হ্যাঁ প্রণাম করে সমস্ত বৃত্তান্ত বলেছে, যা যা হ্যাঁ ঘটেছিল সব, যে আমি এসেছিলাম আমার দশ মানে দস্যু দলকে নিয়ে, আমি তাদের মধ্যে সর্দার, আর আমি তোমার সমস্ত অলঙ্কারগুলি ছিনতাই করতে তোমাকে মেরে তোমার পার্শ্বদেরকে মেরে এইসব করতে চেয়েছিলাম, কিন্তু এই সমস্ত ঘটনা ঘটেছে, সব যা ঘটেছিল সব বলল। তো নিত্যানন্দ প্রভু হেসে হ্যাঁ তখন তাকে কৃপা করলেন, আলিঙ্গন দিলেন, সে যখন ক্ষমা চাইল হ্যাঁ তাকে আলিঙ্গন দিয়ে হরিনাম মন্ত্রে দীক্ষিত করালেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এবং সেই সদু মানে সর্দার দস্যু সর্দারকে বললেন যে তোমার সব গণকে হ্যাঁ তাদেরকেও তুমি হরিনামে সমস্ত মাতুয়ারা করে তুলো। তো এইভাবে সমস্ত সর্দার দস্যু সর্দারের সমস্ত চুরেরাও দস্যুরাও তারাও নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করে শুদ্ধ ভক্তে পরিণত হয়ে গেলেন। তো এইভাবে নিত্যানন্দ প্রভু চরণে আশ্রয় গ্রহণ করলে আমাদের জন্য বৈষ্ণব গুরু ভগবানের আশ্রয় নিতে হয়, হ্যাঁ কপটতা করতে নেই, আমরা পরীক্ষা করছি কত রকম ছলচাতুরি করছি ওটা ঠিক না। তো সেজন্য আমি অনুরোধ করব নিত্যানন্দ প্রভু কৃপা যদি চান সরলতা হউন, সরল হয়ে মা ভগবানের সেবা করুন, ভক্তদের সাথে পরস্পর মধ্যে মিশুন। প্রভুপাদ তিনি যখন অপ্রকট হবেন তার লাস্ট তিনটি বাণী বলে গেছেন ইস্কন ভক্তদের জন্য, যে সবাই মিলেমিশে একসাথে প্রচার করবেন, হ্যাঁ কখনো ইস্কনকে পরিত্যাগ করে যাবেন না, হ্যাঁ নাম হট ইস্কন সেখানে কেন পরিত্যাগ করতে হবে, তো সেজন্য কখনো ইস্কন পরিত্যাগ করে যাবেন না, নাম হট পরিত্যাগ করা মানেও ইস্কনকে পরিত্যাগ করা, তো সেজন্য ইস্কন নাম হট বলা হয়েছে। তো নাম হট আর ইস্কনের মধ্যে কোনো পার্থক্য নেই, একই জিনিস, তো ইস্কন নাম হট এই জন্য বলা হয়। আর ইস্কন কখনো ত্যাগ করবেন না, আর কি করবেন যে না আমাদের সকলের মুখ্য অথরিটি হচ্ছেন প্রভুপাদ, তিনি ছিলেন আমাদের শিক্ষাগুরু, প্রভুপাদ তিনি জিবিসি বডি করে গেছেন, প্রভুপাদ বলেছেন জিবিসি বডি হচ্ছে ফাইনাল অথরিটি, তো যেন আমাদের ফাইনাল অথরিটি হচ্ছেন গভর্নিং বডি জিবিসি, তো সেজন্য আমরা যেন কখনো নিজে স্বতন্ত্র না হয়ে যাই, প্রভুপাদ তার শক্তি প্রদান করে গেছেন, তো যেন আমরা যদি আনুগত্য থাকি ভক্তদের পরস্পর মধ্যে, পরস্পর কোনো ভুল ভ্রান্তি আলোচনা করে সমাধান করি তাহলে আমাদের জীবন সার্থক হবে, এবং সবাই মিলেমিশে আমরা যদি প্রচার করি তাহলে আনন্দ হবে। তাই আমি সমস্ত আসানসোল এলাকার ভক্তবৃন্দ ইস্কন আসানসোল বা পেমরা বর্ধমান পেমরাতে ইস্কন মন্দির রয়েছে, ইস্কন পেমরা বর্ধমান, এবং রয়েছে আমাদের ব্যান্ডেল ইস্কন ব্যান্ডেল, তো এরকম বিভিন্ন জায়গাতে কিছু কিছু মন্দির ভক্তরা রয়েছে, কিছু কিছু জায়গাতে তারা থাকতে পারেনি, কোথাও কোথাও লিঙ্কের গণ্ডগোল হয়েছে, তো পারেনি অনেকে ঢুকতে। তো যাই হোক, তো আপনারা যারা শুনলেন, সবাই শহরের ভক্তরা এবং বিভিন্ন জায়গায় মন্দিরকে কেন্দ্র করে বিভিন্ন ভক্তরা, তারা যেন সেবা সুযোগ নেবেন, সাহায্য করবেন আমাদের জেলা প্রচারক এবং আমাদের ভিন্ন ভিন্ন মন্দিরের যে ম্যানেজার, যেমন পেমরা বর্ধমান মন্দিরের ম্যানেজার রূপে নিযুক্ত করা হয়েছে সুবর্ণ সেন প্রভুকে, তো সেখানে আপনারা সাহায্য করবেন। সারথী কৃষ্ণ প্রভু জেলা প্রচারক, তিনিও মন্দিরের ম্যান, হ্যাঁ, সুবর্ণ সেন প্রভুকে উনি পরিচালনা করছেন। এবং আমাদের ব্যান্ডেলে, এবং ব্যান্ডেল আসেনি তো, কানেকশন পাইনি তো মানে, আর আমাদের শান্তিপুর রয়েছে বাসুদেব মাধব প্রভু, বসুদেব নন্দন প্রভুর তত্ত্বাবধানে, সেখানেও উনি দেখছেন। কিন্তু আজকে নিত্যানন্দ ত্রয়োদশী, ধানতলাতে হচ্ছে, প্রতি বছর ধানতলায় ভক্তবৃন্দ, আমাদের বসুদেব মাধব প্রভু 108 গ্রুপের নামহট্ট সংঘের উনি হচ্ছেন মালা সেনাপতি, সঙ্গে সঙ্গে শান্তিপুর ইস্কন মন্দিরের ম্যানেজার রূপে বসুদেব নন্দন প্রভু নিযুক্ত করেছেন। দেখুন কত বড় দায়িত্ব। যেমন আমাদের সুবর্ণ সেন প্রভু বর্ধমানের মহাচক্র সেনাপতি রূপে নিযুক্ত আছেন, আবার সঙ্গে সঙ্গে ম্যানেজার রূপেও নিযুক্ত রয়েছেন প্রেমরা ইস্কন মন্দিরে। তো এরকম বসুদেব মাধব প্রভু 108 গ্রুপের অধিক ভক্ত দেখছেন, সঙ্গে সঙ্গে শান্তিপুর ইস্কন মন্দিরের উনি ম্যানেজার রূপে রয়েছেন। কিন্তু উনি ধানতলায় আমি একবার গিয়েছিলাম, 6000 ভক্ত, পদনাথ প্রভু গতবারে গিয়েছিল মনে হয়, তার আগেবারে বলছিল অনেক, 7000 ভক্ত, 8000 ভক্ত। তো এরকম বিভিন্ন এলাকাতে ভক্তরা ওখানে অর্গানাইজ করা হয়। তারপরে আমরা চাকদা, আমাদের রাঘব গৌরাঙ্গ প্রভু রয়েছেন ওখানে, যদিও দিগ্রে নামহট্ট ভক্তবৃন্দ সেখানে আমাদের ভক্তবৃন্দরা করছেন দিগ্রেতে, দিগ্রেতে ওখানে নিশিত সাহা বাড়িতে, নিতাই গদাধর, যেখানে লোহা বটতলা, নিশিত প্রভু বাড়িতে অর্থাৎ নিতাই গদাধর প্রভুর বাড়িতেও নিত্যানন্দ ত্রয়োদশী উৎসব অনুষ্ঠিত হচ্ছে। তো সেজন্য আমি সমস্ত জায়গায় যারা সব যোগদান করেছেন সবাইকে ইস্কন মায়াপুর প্রধান কার্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় শ্রীমন নিত্যানন্দ প্রভু কি, নিত্যানন্দ প্রভু কি, নিত্যানন্দ প্রভু কি, নিতায় গৌরাঙ্গ, নিতায় গৌরাঙ্গ, নিতায় গৌরাঙ্গ কি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অভিষেক সমাপ্ত করেছেন, এখন ভোগারতি গাইবেন, তারপরে যশোমতী নন্দন করে নৃত্য গীতে, তারপরে প্রসাদ সেবা করবেন। হরে কৃষ্ণ, তো সবাই একবার উচ্চ স্বরে হাত তুলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অসংখ্য ধন্যবাদ।